মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।
বাবুজি, তোমাদের জাতের লোক যত ভালোবাসতে পারে, এমন আমাদের জাতের লোক নয়।
এই সমস্যার মীমাংসা হতো কি করে? বর্মাদের মধ্যে বিবাহের বিশেষ কিছু একটা বাধা ধরা নিয়ম নেই।
আপনার পরামর্শই ভালো মশাই, এ জাতকে বিশ্বাস নেই, ই জানি শেষে একটা ফ্যাসাদ বাঁধাবে কিনা।
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। অনেক চেষ্টা চরিত্র করে অবশেষে শ্রীকান্ত একটা চাকরি পেল বর্মা মুলুকে। খুশির খবরটা অভয়াকে দিতে গিয়ে শ্রীকান্ত পেল আর একটা খবর। রোহিণী দাদা ঘর থেকে বেরিয়ে যেতেই তার হাতে একখানা চিঠি ধরিয়ে দিল অভয়া। চিঠি খুলে শ্রীকান্ত দেখল, রেলের বড় সাহেব দুঃখের সঙ্গে জানিয়েছেন যে অভয়ার স্বামী প্রায় 2 বছর আগে কি একটা গুরুতর অপরাধে কোম্পানির চাকরি থেকে অব্যাহতি পেয়ে কোথায় গিয়েছে তারা জানে না।
এখন আপনি কি উপদেশ দেন?
আমি কি উপদেশ দেব?
না, সে হবে না। এই অবস্থায় আপনাকেই কর্তব্য স্থির করে দিতে হবে। এই চিঠি পাওয়া অব্দি আমি আপনার আশাতেই পথ চেয়ে আছি।
মনে মনে ভাবলাম, এ বেশ কথা, আমার পরামর্শ নিয়ে বার হয়েছিলে কি না, তাই আমার উপদেশের জন্য পথ চেয়ে আছ। অনেকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, বাড়ি ফিরে যাওয়ার সম্বন্ধে আপনার মত কি?
কিছুই না, আপনি যদি বলেন তাহলে যেতে পারি, কিন্তু আমার তো সেখানে কেউ নেই।
রোহিণীবাবু কি বলেন?
তিনি বলেন তিনি ফিরবেন না, অন্তত 10 বছর অমুখ হবেন না।
এই উত্তরের পরে আবার বহুক্ষণ মৌন থেকে বললাম, তিনি কি বরাবর আপনার ভার নিতে পারবেন?
পরের মনের কথা কি করে জানবো বলুন, তাছাড়া তিনি নিজেই বা জানবেন কি করে? ও একটা কথা, আমার জন্য তিনি এক বিন্দু দায়ী নন, দোষ বলুন ভুল বলুন সমস্তই একা আমার।
এই সময় আমার ভাড়ার গাড়ির গাড়োয়ান বাইরে থেকে চিৎকার করল,
বাবু আর কত দেরি হবে?
আমি যেন বেঁচে গেলাম। এই অবস্থা সংকটের ভিতর থেকে সহসা পরিত্রাণের কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। অভয়া যে যথার্থই অকুল পাথারে পড়ে হাবুডুবু খাচ্ছে, আমার মন তা বিশ্বাস করতে চাইছিল না সত্যি, কিন্তু নারীর এত রকমের উল্টো পাল্টা ব্যবস্থা আমি দেখেছি যে বাইরে থেকে এই দুটো চোখের দৃষ্টিকে বিশ্বাস করা কতখানি কঠিন তাও নিঃসংশয়ে বুঝেছিলাম। গাড়োয়ান আবার ডাক দেওয়ায় আর আমি মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়িয়ে বললাম, আমি শীঘ্রই আরেকদিন আসব, বলেই দ্রুত পদে বাইরে চলে গেলাম। অভয়া কোনো কথা বলল না, নিশ্চল মূর্তির মতো মাটির দিকে চেয়ে বসে রইল। গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল, কিন্তু 10 হাত না যেতেই মনে পড়ল ছড়িটা ভুলে এসেছি। তাড়াতাড়ি গাড়ি থামিয়ে ফিরে বাড়ি ঢুকতেই চোখে পড়ল ঠিক দরজার সামনে অভয়া উপুড় হয়ে পড়ে, তীর বেঁধা পশুর মতো এক অব্যক্ত যন্ত্রণায় আছাড় খেয়ে পড়ে রয়েছে, যেন এখনই তার প্রাণটুকু বেরিয়ে যাবে। কি বলেছে তাকে সান্ত্বনা দেব আমার বুদ্ধির অতীত। শুধু বজ্রাহতের মতো চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যেমন এসেছিলাম আবার তেমনি নীরবে ফিরে গেলাম। অভয়া যেমন কাঁদছিল তেমনই কাঁদতেই লাগল, একবার জানতেও পারল না তার এই অপরিসীম বেদনার একজন নির্বাক সাক্ষী হে জগতে বেঁচে রইল। রাজলক্ষ্মীর অনুরোধ আমি ভুলিনি, পাটনায় একখানা চিঠি পাঠাবার কথা এসে অবধি আমার মনে ছিল। কিন্তু একে তো সংসারে যত শক্ত কাজ আছে, চিঠি লেখাকে আমি কারো চেয়ে কম মনে করি না। তারপরে লিখবই বা কি? আজ কিন্তু অভয়ার কান্না আমার বুকের মধ্যে এমনই ভারী হয়ে উঠল যে তার কিছুটা বাইরে করে না দিলে যেন বাঁচি না, এমনই মনে হতে লাগল। তাই বাসায় পৌঁছেই কাগজ কলম জোগাড় করে বাইজিকে পত্র লিখতে বসে গেলাম। আর সে ছাড়া আমার দুঃখের অংশ নেবার লোক ছিলই বা কে? ঘণ্টা দুই তিন পরে সাহিত্য চর্চা সাঙ্গ করে যখন কলম রাখলাম, তখন রাত ১২টা বেজে গেছে। কিন্তু পাছে সকালবেলায় দিনের আলোতে এ চিঠি পাঠাতে লজ্জা করে, তাই মেজাজ গরম থাকতে থাকতেই তা সেই রাতেই ডাকবাক্সে ফেলে দিয়েলাম। একজন ভদ্র নারীর নিদারুণ বেদনার গোপন ইতিহাস আর একজন রমণীর কাছে প্রকাশ করা কর্তব্য কিনা এ সন্দেহ আমার ছিল। কিন্তু অভয়ার এই পরম এবং চরম সংকটের কালে যে রাজলক্ষ্মী একদিন পিয়ারি বাইজিরও মর্মান্তিক তৃষ্ণা দমন করেছে, সে কি হিতোপদেশ দেয় তা জানবার আকাঙ্ক্ষা আমাকে একেবারে অতিষ্ঠ করে তুলল। কিন্তু আশ্চর্য এই যে প্রশ্নটা উল্টো দিক দিয়েও একবারও ভাবলাম না। অভয়ার স্বামীর খোঁজ না পাওয়ায় সমস্যাই বারবার মনে উঠেছে, কিন্তু তার খোঁজ পাওয়া গেলেও যে সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে এই চিন্তা একটিবারেও মনে হল না। আর এ গোলযোগ আবিষ্কার করবার ভারটা যে বিধাতা আমার ওপরেই নির্দেশ করে রেখেছিলেন তাই বাকি ভেবেছিল। দিন চার পাঁচ পরে আমার একজন বর্মা কিরানি টেবিলের ওপর একটা ফাইল রেখে গেল। ওপরে নীল পেন্সিলে বড় সাহেবের মন্তব্য। তিনি কেসটা আমাকে নিজেই নিষ্পত্তি করতে হুকুম দিয়েছেন। ব্যাপারটা আগা গোড়া পড়ে মিনিট কয়েক স্তম্ভিত হয়ে বসে রইলাম। ঘটনাটি সংক্ষেপে এই, বর্মার প্রোম শহর রেঙ্গুন ছাড়া আর এক বিখ্যাত শহর। আমাদের প্রোম অফিসের একজন কেরানিকে সেখানকার সাহেব ম্যানেজার কাঠ চুরির অভিযোগে সাসপেন্ড করে রিপোর্ট করেছেন। কেরানির নাম দেখেই বুঝলাম ইনি আমাদের অভয়ার স্বামী। এরও চার পাঁচ পাতা জোড়া কৈফিয়ত ছিল। বর্মা রেলওয়ে থেকে যে কোন গুরুতর অপরাধে চাকরি গিয়েছিল তাও এই সঙ্গে অনুমান করতে দেরি হল না। খানিক পরেই আমার সেই কেরানিটি এসে জানাল,
এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চায়।
এর জন্য আমি প্রস্তুত হয়েই ছিলাম। নিশ্চয় জানতাম প্রোম থেকে তিনি কেসের তদবির করতে নিজে আসবেন, সুতরাং কয়েক মিনিট পরেই ভদ্রলোক সশরীরে এসে যখন দেখা দিলেন তখন অনায়াসে চিনলাম ইনি অভয়ার স্বামী। লোকটার প্রতি চাওয়া মাত্রই সর্বাঙ্গ ঘৃণায় যেন কাঁটা হয়ে উঠল। পরনে হ্যাট কোট, কিন্তু যেমন পুরনো তেমনি নোংরা। সমস্ত কালো মুখখানা শক্ত গোঁফদাড়িতে ভর্তি। নিচের ঠোঁটটা বোধহয় দেড় ইঞ্চি পুরু। তার উপর এত পান খেয়েছে যে পানের রস দুই কষে যেন জমাট বেঁধে আছে। কথা বললে ভয় করে, পাছে বা ছিটকে গায়ে পড়ে। পতি নারীর দেবতা, তার ইহকাল পরকাল সবই জানি। কিন্তু এই মূর্তিমান ইতরটার পাশে অভয়াকে কল্পনা করতে আমার দেহ মন সংকুচিত হয়ে গেল। অভয়া আর যাই হোক, সে সুশ্রী এবং সে মার্জিত রুচি ভদ্রমহিলা, কিন্তু এই বুনো মোষটা যে বর্মার কোন গভীর জঙ্গল থেকে হঠাৎ বার হয়ে এল তা যে দেবতা একে সৃষ্টি করেছেন তিনিই বলতে পারেন। তাকে বসতে ইঙ্গিত করে জিজ্ঞাসা করলাম, আপনার বিরুদ্ধে নালিশটা কি সত্যি? প্রত্যুত্তরে লোকটা মিনিট দশেক অনর্গল বকে গেল। মোদ্দা কথাটা এই যে,
আমি একেবারে নির্দোষ, বুঝলেন কিনা? তবে আমি থাকায় ওই প্রোম অফিসের সাহেব দুই হাতে লুট করতে পারেননি বলেই তার আক্রোশ, বুঝলেন কিনা? ওই ওই কোন রকমে আমাকে সরিয়েই একজন নিজের লোক ভর্তি করাই তার অভিসন্ধি, বুঝলেন কিনা?
আমি বোঝা তো দূরের কথা, এক বিন্দু বিশ্বাস করলাম না। বললাম, এ চাকরি গেলেই বা আপনার বিশেষ কি ক্ষতি? আপনার মতো দক্ষ কাজ জানা লোকের বর্মামূলকে কাজের ভাব নাকি? রেলওয়ের চাকরি গেলে কদিনই বা আপনাকে বসে থাকতে হয়েছিল? রেলওয়ের কথাটা শুনে লোকটা প্রথমে থতমত খেয়ে পরে বলল,
যা বলেছেন তা নেহাত
মিথ্যে বলতে পারিনি, কিন্তু কি জানেন মশাই, ফ্যামিলি ম্যান, অনেকগুলো বাচ্চা কাচ্চা, বুঝলেন কি না?
আপনি কি বর্মার মেয়ে বিয়ে করেছেন নাকি?
ওই সাহেব বেটা রিপোর্টে লিখেছে বুঝি, এর থেকে বুঝবেন শালার রাগ, বুঝলেন কি না?
বলে আমার মুখের দিকে চেয়ে একটুখানি নরম হয়ে বলল,
আপনি বিশ্বাস করেন?
তাতেই বা দোষ কি?
যা বলেছেন মশাই, তাই তো আমি সবাইকে বলি, যা করব তা বোল্ডলি স্বীকার করব, বুঝলেন কি না? আমার মন ভেতরে এক বাইরে এক, ওই সব নেই, পুরুষ মানুষ, বুঝলেন কি না? পুরুষ মানুষ, যা বলবো স্পষ্ট বলবো মশাই, আমার সব ঢাক ঢাক নেই, বুঝলেন কি না? আর এমনি তো দেশেও তো কেউ কোথাও নেই, তাই এখানেই যখন চিরকাল চাকরি করে খেতে হবে, তাই বুঝলেন কি না মশাই?
সমস্তই বুঝেছি। তা আপনার দেশে কি কেউ নেই?
আগে না, কেউ কোথাও নেই, কাকস্য পরিবেদনা, বুঝলেন কি না? থাকলে কি এই সূর্যি মামার দেশে আসতে পারতাম? মশাই বললে বিশ্বাস করবেন না, আমি কিন্তু যে সে ঘরের ছেলে নই, বুঝলেন, আমরাও একটা জমিদার, বুঝলেন কি না? এখনো এখনো আমার দেশের বাড়িটার দিকে চাইলে আপনার চোখ ঠিকরে যাবে। কিন্তু ওই অল্প বয়সী সব মরে হেজে গেল, বললাম দুর্ভাগ্যে, বিষয় আশয় ঘর বাড়ি কার জন্য, বুঝলেন কিনা? তাই ওই সমস্ত জ্ঞাতি গোষ্ঠীদের বিলিয়ে দিয়ে বর্মায় চলে এলাম।
বেশ, আপনি অভয়াকে চেনেন? লোকটা চমকে উঠল, তারপর ক্ষণকাল মৌন থেকে বলল,
আপনি তাকে জানলেন কি করে?
এমন তো হতে পারে সে আপনার খোঁজ নিয়ে খাওয়া পড়ার জন্য এই অফিসে দরখাস্ত করেছে।
ও, তাই বলুন।
তা স্বীকার করছি, একসময় সে আমার স্ত্রী ছিল বটে, বুঝলেন কিনা?
আর এখন?
আর কেউ নয়, কেউ নয়, বুঝলেন কিনা? তাকে ত্যাগ করে এসেছি।
তার অপরাধ
কি জানেন? ফ্যামিলি সিক্রেট বলা উচিত নয়, বুঝলেন কিনা? আপনি যখন আমার আত্মীয়ের সামিল তখন আর বলতে লজ্জা নেই। আসলে সে একটা নষ্ট স্ত্রী লোক, তাই তো মনের ঘেন্নায় দেশ ত্যাগী হলাম, বুঝলেন কিনা? নইলে সাত করে কি কেউ কখনো এমন দেশ পা দিয়ে মারায়? আপনি বলুন না, এ কি সোজা মনের ঘেন্না?
জবাব দেব কি, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। গোড়া থেকেই এই ঘোর মিথ্যেবাদীটার একটা কথাও আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন নিঃসংশয় বুঝলাম এ যেমন নীচ তেমনই নিষ্ঠুর। অভয়ার আমি কিছুই জানি না, কিন্তু তবুও শপথ করে বলতে পারি, যে অপবাদ স্বামী হয়ে এই পাষণ্ড নিঃসংকোচে দিল, পর হয়েও আমি তা উচ্চারণও করতে পারি না। কিছুক্ষণ পরে মুখ তুলে বললাম, তার এই অপরাধের কথা আপনি আসবার সময় তো বলে আসেননি, এখানে এসেও কিছুদিন যখন চিঠিপত্র এবং টাকা কড়ি পাঠিয়েছিলেন তখনও তো লিখে জানাননি। মহাপাপিষ্ঠ লোকটি স্বচ্ছন্দে তার বিরাট মোটা ঠোঁট দুটি হাসিতে বিস্ফারিত করে বলল,
এই নিন কথা, জানেন তো মশাই, আমরা হলাম গিয়ে ভদ্রলোক, শুধু চুপি চুপি সহ্য করতেই অভ্যস্ত, ওই ছোট লোকের মতো নিজের স্ত্রীর কলঙ্ক তো আর ঢাক পিটিয়ে প্রচার করতে পারিনি, বুঝলেন কি না? আগে সেসব দুঃখের কথা ছেড়ে দিন মশাই, এইসব মেয়ে মানুষের নাম মুখে আনলেও পাপ হয়, বুঝলেন কি না? তাহলে কেসটা তো আপনি ডিসপোজ করবেন। যাক, বাঁচা গেল, কিন্তু তাও বলে রাখছি, সাহেব বেটাকে অমনি অমনি ছাড়া হবে না, বুঝলেন কিনা? বেশ এমন একটু দিয়ে দিতে হবে বাছাদন, যাতে আর কখনো আমার পেছনে না লাগেন। আমারও মুরব্বির জোর আছে, এটা যেন তিনি মনে মনে বোঝেন, বুঝলেন কিনা? আচ্ছা, আমি বলি, হারামজাদাকে হেড অফিসে টেনে আনা যায় না?
না, আমার মুখে না শুনেও লোকটা হাসির ছটায় ফাইলটা একটুখানি সামনে ঠেলে দিয়ে বলল,
নিন তামাশা রাখুন, বুঝলেন? হ্যাঁ, বড় সাহেব একেবারে আপনার মুঠোর মধ্যে, সে খবর কি আমি না নিয়ে এসেছি ভাবেন? আ মুরগে,
আর একবার আমার সঙ্গে লেগে যেন তিনি দেখেন, বুঝলেন কিনা।
আচ্ছা,
বড় সাহেবের অর্ডারটা আজই বার করে আমার হাতে দিতে পারা যায় না? হ্যাঁ, নটার গাড়িতেই চলে যেত।
না মানে রাত্রিটা কষ্ট পেতে হতো না, কি বলেন?
হঠাৎ জবাব দিতে পারলাম না, কারণ খোশামোদ জিনিসটা এমনি যে সমস্ত দূরভিসন্ধি জেনে বুঝেও ক্ষুণ্ণ করতে ক্লেশ হয়। উল্টো কথাটা মুখের ওপর শুনিয়ে দিতে বাধোবাধো করতে লাগল, কিন্তু সে বাধা মানলাম না। নিজেকে শক্ত করেই বলে ফেললাম, বড় সাহেবের হুকুম হাতে নিয়ে আপনার লাভ নেই, আপনি আর কোথাও চাকরির চেষ্টা দেখবেন। এক মুহূর্তে লোকটা যেন কাঠ হয়ে গেল, খানিক পরে বলল,
তার মানে?
তার মানে আপনাকে ডিসমিস করবার নোটিশই আমি দেব, আমার দ্বারা আপনার কোনো সুবিধে হবে না। সে উঠে দাঁড়িয়েছিল, বসে পড়ল, তার দুচোখ ছলছল করতে লাগল, হাত জোড় করে বলল,
বাঙালি হয়ে বাঙালিকে মারবেন না বাবু, ছেলেপুলে নিয়ে আমি একেবারে মারা যাব, বুঝলেন কিনা।
সে দেখবার ভার আমার উপরে নেই, তাছাড়া আপনাকে আমি জানি না, আপনার সাহেবের বিরুদ্ধে আমি যেতে পারব না। লোকটা এক দৃষ্টি আমার মুখের দিকে চেয়ে থেকে বোধহয় বুঝল কথাগুলো পরিহাস নয়, আরো খানিকক্ষণ চুপ করে রইল, তারপরেই হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। কেরানি দারোয়ান পিয়ন যে যেখানে ছিল এই অভাবনীয় ব্যাপারে অবাক হয়ে গেল। আমি নিজেও কেমন যেন লজ্জিত হয়ে পড়লাম, তাকে থামতে বলে বললাম, অভয়া আপনার জন্যই বর্মা এসেছে, দুশ্চরিত্রা স্ত্রীকে আমি অবশ্য নিতে বলছি না, সমস্ত কথা শুনেও যদি সে মাপ করে, যদি তার কাছ থেকে চিঠি আনতে পারেন, আপনার চাকরি আমি বজায় রাখার চেষ্টা করে দেখব, না হলে আর আমার সঙ্গে দেখা করে লজ্জা দেবেন না, আমি মিথ্যে কথা বলি না। এই নীচ প্রকৃতির লোকগুলো যে অত্যন্ত ভীরু হয় তা জানতাম। সে চোখ মুছে জিজ্ঞাসা করল,
সে কোথায় আছে?
কাল এমনি সময় আসবেন, তার ঠিকানা বলে দেব। লোকটা আর কোনো কথা না বলে দীর্ঘ সেলাম করে প্রস্থান করল। সন্ধেবেলায় আমার মুখ থেকে সমস্ত কথা শুনে অভয়া নিঃশব্দে নত মুখে আঁচল দিয়ে শুধু চোখ মুছল, কিছুই বলল না। আমার ক্রোধেরও সে কোনো জবাব দিল না। অনেকক্ষণ পরে আবার আমিই জিজ্ঞাসা করলাম, তুমি তাকে মাপ করতে পারবে? অভয়া শুধু ঘাড় নেড়ে তার সম্মতি জানাল। তোমাকে নিয়ে যেতে চাইলে যাবে? সে তেমনি মাথা নেড়ে জবাব দিল, বর্মা মেয়েদের স্বভাব যে কি সেটা তুমি প্রথম দিনই টের পেয়েছ, তবু সেখানে যাওয়ার সাহস হবে? এবার অভয়া মুখ তুলতে দেখলাম তার দুচোখ দিয়ে অশ্রুর ধারা বইছে। সে কথা বলতে চেষ্টা করল কিন্তু পারল না, তারপরে বারবার আঁচলে চোখ মুছে রুদ্ধস্বরে বলল,
না খেলে আর আমার উপায় কি বলুন।
কথাটা শুনে খুশি হব কি চোখের জল ফেলব ভেবে পেলাম না, কিন্তু উত্তর দিতে পারলাম না। সেদিন আর কোনো কথা হল না। বাসায় ফেরার সমস্ত পথটা এই একটা কথাই বারবার নিজেকে আমি জিজ্ঞাসা করতে লাগলাম, কিন্তু কোনো দিকে চেয়ে কোনো উত্তর খুঁজে পেলাম না। শুধু বুকের ভিতরটা তা সে কার উপর জানি না, একদিকে যেমন নিষ্ফল ক্রোধে চলে চলে উঠতে লাগল, অন্যদিকে তেমনি এক নিরাশ্রয় রমণীর তার চেয়েও বেশি নিরুপায় প্রশ্নে ব্যথিত ভারাক্রান্ত হয়ে রইল। পরদিন অভয়ার ঠিকানার জন্য যখন লোকটা সামনে এসে দাঁড়াল, তখন ঘৃণায় তার দিকে আমি চাইতে অবধি পারলাম না। আমার মনের ভাব বুঝে আজ সে বেশি কথা না বলে শুধু ঠিকানা লিখে নিয়েই বিনীতভাবে প্রস্থান করল। কিন্তু তার পরের দিন আবার যখন সাক্ষাৎ করতে এলো, তখন তার চোখ মুখের ভাব সম্পূর্ণ বদলে গেছে। নমস্কার করে অভয়ার একচ্ছত্র লেখা আমার টেবিলের ওপর রেখে দিয়ে বলল,
আপনি যে আমার কি উপকার করলেন তাও সে মুখে বলে কি হবে বলুন, যতদিন বাঁচব আপনার গোলাম হয়ে থাকব।
বুঝলেন কিনা?
আমি অভয়ের লেখাটার প্রতি দৃষ্টি রেখে বললাম, আপনি কাজ করুন গে, বড় সাহেব এবার মাফ করেছেন।
বড় সাহেবের ভাবনা আর আমি ভাবিনি, বুঝলেন কিনা? শুধু আপনি ক্ষমা করলেই আমি পড়তে যাই। আপনার শ্রীচরণে আমি বহু অপরাধ করেছি, বুঝলেন কিনা?
এই বলে আবার সে বলতে শুরু করে দিল, তেমনই নির্জলা মিথ্যা এবং চাটুবাক্য, এবং মাঝে মাঝে রুমাল দিয়ে চোখ মুছতেও লাগল। অত কথা শুনবার ধৈর্য কারো থাকে না। শুধু তার মোট বক্তব্যটা এই যে,
আসলে আমার স্ত্রীর নামে আমি যে অপবাদ দিয়েছিলাম, বুঝলেন কিনা, তা একেবারেই মিথ্যে। কেবল লজ্জার দায়ই দিয়েছিলাম, না হলে অমন সতীলক্ষ্মী কি আর আছে, বুঝলেন কিনা? মনে মনে অভয়াকে আমি চিরকালই প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, বুঝলেন কিনা? তবে এইখানে ওই যে আমার একটা উপসর্গ জুটিয়েছি, তাতে আমার একেবারেই ইচ্ছে ছিল না, বুঝলেন কিনা? শুধু শুধু ওই বর্মাদের ভয়ে প্রাণ বাঁচানোর জন্যই যা করার করেছি। কিন্তু আজ রাতেই যখন আমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাচ্ছি, তখন সে বেটিকে দূর করতে কতক্ষণ, বুঝলেন কিনা? আর আর ছেলে পুলে, আহা, বেটাদের যেমন স্ত্রী ছাঁক তেমনি স্বভাব, তারা কি কাজে লাগবে? সময় দুটো খেতে পড়তে দেব, মরলে এক গন্ডুস জলের প্রত্যাশা আছে তার, বুঝলেন কিনা? চিন্তা নেই, আমি আমি এই সমস্ত একসঙ্গে ঝেঁটিয়ে বিদায় করব, তবে তার নাম,
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার কথা শেষ হলে আমি জিজ্ঞাসা করলাম, অভয়াকে কি আজ রাতেই নিয়ে যাবেন?
বিলক্ষণ, যতদিন চোখে দেখিনি ততদিন কোন রকমে না হয় ছিলাম, বুঝলেন কিনা? কিন্তু চোখে দেখে আর কি চোখের আড়াল করতে পারি? একলা এত দূরে এত কষ্ট সয়ে সে যে শুধু আমার জন্যই এসেছে, বুঝলেন কিনা? একবার একটু ভেবে দেখুন দেখি ব্যাপারটা।
তাকে কি একসঙ্গে রাখবেন?
আগে না, এখন ওই প্রমের পোস্টমাস্টার মশাইয়ের ওখানেই রাখবো, তার স্ত্রীর কাছে বেশ থাকবে, বুঝলেন কিনা? কিন্তু শুধু দুদিন আর না, তার জন্যই একটা বাসা ঠিক করে ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাব, বুঝলেন কিনা?
অভয়ের স্বামী চলে গেল। আমিও আমার দিনের কাজে মন দেবার জন্য সামনের ফাইলটা টেনে নিলাম। নিচেই অভয়ার লেখাটুকু আবার চোখে পড়ল। তারপরে কতবার যে সেই দুছত্র পড়েছি এবং আরো কতবার যে পড়তাম তা বলতে পারি না। পিয়ন বলছিল,
বাবুজি বাবুজি, আপনার বাসায় কি আজ কাগজপত্র কিছু দিয়ে আসতে হবে?
চমকে মুখ তুলে দেখলাম, কখন সামনের ঘড়িতে 4:30 বেজে গেছে এবং কেরানির দল দিনের কাজ শেষ করে যে যার বাড়ি চলে গেছে। আবার অভয়ার স্বামীর পত্র পেলাম। আগের মতোই সমস্ত চিঠিময় কৃতজ্ঞতা ছড়িয়ে দিয়ে এবার সে যে কি সংকটে পড়েছে তাই সসম্ভ্রমে ও সবিস্তারে নিবেদন করে আমার উপদেশ প্রার্থনা করছে। ব্যাপারটা সংক্ষেপে এই যে,
আমার সাধ্যের অতিরিক্ত হওয়া সত্ত্বেও আমি একটা বড় বাড়ি ভাড়া লইয়াছি, তার একদিকে আমার বর্মী স্ত্রী পুত্রকে আনিয়া অন্যদিকে অভয়াকে আসিবার জন্য রোজ সাধ্য সাধনা করিতেছি, কিন্তু কোনো মতেই তাহাকে রাজি করাইতে পারিতেছি না। সহধর্মিনীর এইরূপ অবাধ্যতায় আমি অতিশয় মর্মপীড়া অনুভব করিতেছি। ইহা শুধুই কলিকালের ফল এবং সত্যযুগে এরূপ ঘটিত না, এই জন্যেই বড় বড় মুনি ঋষিরা লিখিয়া গিয়াছেন, হায় সে আর্য ললনা কই, সেই সীতা সাবিত্রী কোথায়, যে আর্যনারী স্বামীর পদযুগল বক্ষে ধারণ করে হাসিতে হাসিতে চিতায় প্রাণ বিসর্জন করিয়া স্বামী সহ অক্ষয় স্বর্গলাভ করিতেন তাহারা কোথায়, যে হিন্দু মহিলা হাস্যবদনে তার কুষ্ঠ গলিত স্বামী দেবতাকে স্কন্ধে করিয়া বারাঙ্গনার গৃহে পর্যন্ত লইয়া গিয়াছিল
কোথায় সেই পতিব্রতা রমণী, কোথায় সেই স্বামী ভক্তি? হায় ভারতবর্ষ, তুমি কি একেবারেই অধঃপাতে গিয়াছ? আর কি আমরা সকল চক্ষে দেখিব না? আর কি আমরা
ইত্যাদি 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 প্রায় দুপাতা জোড়া বিলাপ। কিন্তু অভয়া পতিদেবতাকে এই মনোবেদনা দিয়েই ক্ষান্ত হয়নি। আরো আছে, অভয়ার বর আরো লিখেছে,
শুধু যে আমার অর্ধাঙ্গিনী এখনো পরের বাড়িতে বাস করিতেছে তাহাই নয়, আমি আজ পরম বন্ধু পোস্টমাস্টারের কাছে জানিতে পারিয়াছি যে কে একটা রোহিণী আমার স্ত্রীকে পত্র লিখিয়াছে ও টাকা পাঠাইয়াছে। ইহাতে এই হতভাগ্যের কি যে ইজ্জত নষ্ট হইয়াছে তাহা লিখিয়া জানানো অসাধ্য।
চিঠিখানা পড়তে পড়তে হাসি সামলাতে না পারলেও রোহিণীর ব্যবহারে রাগ কম হল না। আবার তাকে চিঠি লেখাই বা কেন, টাকা পাঠানোই বা কেন? যে স্বেচ্ছায় স্বামীর ঘর করতে এত দুঃখ স্বীকার করেছে, বুঝে হোক না বুঝে হোক আবার তার মন টলিয়ে দেওয়ার প্রয়োজন কি? আর অভয়াই বা এরকম ব্যবহার আরম্ভ করেছে কিসের জন্য? সে কি চায়? তার স্বামী যাকে স্ত্রীর মতো গ্রহণ করেছে, ছেলে মেয়ে হয়েছে, তাদের ত্যাগ করে শুধু তাকে নিয়েই সংসার করে? কেন, বর্মাদের মেয়ে বলে কি সে মেয়ে নয়? তার কি সুখ দুঃখ মান অপমান নেই? ন্যায় অন্যায়ের আইন কি তার জন্য আলাদা করে তৈরি করা হয়েছে? আর তাই যদি, তবে সেখানে তার যাওয়াই বা কেন? সব ঝঞ্ঝাট এখান থেকে স্পষ্ট করে চুকিয়ে দিলেই তো হতো। সেই থেকে আর রোহিণীর সঙ্গে দেখা করতে যায়নি। সে যে অযথা কষ্ট পাচ্ছে তা মনে মনে বুঝেই বোধহয় সেদিকে পা বাড়াতে আমার প্রবৃত্তি হয়নি। আজ ছুটির আগেই গাড়ি ডাকতে পাঠিয়ে উঠি উঠি করছি, এমন সময় অভয়ের চিঠি এসে পড়ল। খুলে দেখলাম আগাগোড়া লেখা রোহিণীর কথাতেই ভরা।
আপনি কিন্তু সর্বদাই তার প্রতি নজর রাখবেন, সে যে কত দুঃখী, কত দুর্বল, কত অপটু, কত অসহায় তা তো আমি জানি।
রোহিণীর অসহায়তার কথাই ছত্রে ছত্রে অক্ষরে অক্ষরে এমনই মর্মান্তিক ব্যথায় ফেটে পড়েছে যে অতি বড় সরল চিত্ত লোকও এই আবেদনের তাৎপর্য বুঝতে ভুল করবে বলে মনে হল না। নিজের সুখ দুঃখের কথা প্রায় কিছুই নেই, তবে পত্রে শেষে জানিয়েছে,
নানা কারণে এখন আমি সেইখানেই আছি যেখানে এসে প্রথমে উঠেছিলাম।
অতি সতীর একমাত্র দেবতা কিনা এ বিষয়ে আমার মতামত মুখ ফুটে বলার দুঃসাহস আমার নেই, তার আবশ্যকতাও দেখি না। কিন্তু সতী ধর্মের একটা অপূর্ব ভাব আছে, দুঃসহ দুঃখ ও একান্ত অন্যায়ের মধ্যেও তার মহিমা বিরাট, যা আমার অন্নদা দিদির স্মৃতির সঙ্গে চিরদিন মনের ভিতরে জড়িয়ে আছে। জানি জানি সবাই অন্নদা দিদি নয়, সেই কল্পনাতীত নিষ্ঠুর ধৈর্য বুক পেতে গ্রহণ করবার মতো অত বড় বুকও সব নারীর থাকে না, এবং যা নেই তার জন্য অহরহ শোক প্রকাশ করাও একান্ত কর্তব্য কিনা তাও ভেবে স্থির করে রাখিনি। কিন্তু তবুও সমস্ত মনটা বেদনায় ভরে গেল। রাগ করে গাড়িতে গিয়ে উঠলাম এবং সেই অপদার্থ পরস্ত্রীতে আসক্ত রোহিণীটাকে বেশ করে দুঃখতা শুনিয়ে আসব তাই মনে মনে আবৃত্তি করতে করতে তার বাসার দিকে রওনা হলাম। গাড়ি থেকে নেমে কপাট ঠেলে যখন তার বাড়িতে প্রবেশ করলাম তখন সন্ধ্যার দীপ জ্বালানো হয়েছে কি হয়নি, অর্থাৎ দিনের আলো শেষ হয়ে রাতের আঁধার নেমে আসছে সবে মাত্র, সেটা মহাভাদ্র নয়, ভরাবাদরও নয়। কিন্তু শূন্য মন্দিরের চেহারা যদি কিছু থাকে তো সেই আলো অন্ধকারের মাঝখানে সেদিন যা চোখে পড়ল সে যে এছাড়া আর কি সে তো আজও জানি না। সবকটা ঘরেরই দরজা হাঁ হাঁ করছে, শুধু রান্নাঘরের একটা জানলা দিয়ে ধোঁয়া বাইরে বেরোচ্ছে। ডান দিকে একটু এগিয়ে গিয়ে উঁকি মেরে দেখলাম উনুন জ্বলে প্রায় নিবে এসেছে এবং খানিক দূরে মেঝের ওপর রোহিণী বাটি পেতে একটা বেগুন দুখানা করে চুপ করে বসে আছে। আমার পদশব্দ তার কানে যায়নি, কারণ সেই দোকানের মালিক যিনি, তিনি তখন আর যেখানেই থাকুন, বেগুনের ওপরে যে একাগ্র হয়ে ছিলেন না তা নিঃসংশয় বলতে পারি। আরও একটা কথা এমনই নিঃসংশয় বলতে পারি, কিন্তু নিঃশব্দে ফিরে গিয়ে একে একে সেই ঘর দুটোর মধ্যে যখন দাঁড়ালাম, তখন চোখের ওপর স্পষ্ট দেখতে পেলাম সমস্ত সমাজ, সমস্ত ধর্মাধর্ম, সমস্ত পাপ পুণ্যের অতীত একটা উৎকট বেদনাবিধুর কান্নার ঢেউ সমস্ত ঘর ভরে যেন দাঁতে দাঁত চেপে স্থির হয়ে আছে। বাইরে এসে বারান্দার মোড়াটার ওপর বসে পড়লাম। কতক্ষণ পরে বোধহয় আলো জ্বলবার জন্যই রোহিণী বাইরে এসে সভয়ে প্রশ্ন করল,
কে ও?
আমি শ্রীকান্ত।
শ্রীকান্ত বাবু? ও
বলে সে দ্রুত পদে কাছে এলো এবং ঘরে ঢুকে আলো জেলে আমাকে ভিতরে এনে বসাল। তারপরে কারো মুখে কথা নেই, দুজনেই চুপচাপ। আমি প্রথমে কথা বললাম, বললাম, রোহিণীদা আর কেন এখানে? চলুন আমার সঙ্গে।
কেন?
এখানে আপনার কষ্ট হচ্ছে তাই।
কষ্ট আর কি?
তা বটে, কিন্তু এ সকল বিষয়ে তো আলোচনা করা যায় না। কতই না তিরস্কার করব, কতই না সৎ পরামর্শ দেব এই ভাবতে ভাবতে এসেছিলাম, সব ভেসে গেল। এত বড় ভালোবাসাকে অপমান করতে পারি, নীতিশাস্ত্রের পুঁথি আমি এত বেশি পড়িনি। কোথায় গেল আমার রাগ, কোথায় গেল আমার বিদ্বেষ? সমস্ত সাধু সংকল্প যে কোথায় মাথা হেঁট করে রইল তার হদিশও পেলাম না। রোহিণী বলল,
আমি প্রাইভেট টিউশনিটা ছেড়ে দিয়েছি, তাতে শরীর খারাপ করে। আমার অফিসটাও ভালো নয়, বড় খাটুনি, না হলে আর কষ্ট কি?
চুপ করে রইলাম, কারণ এই রোহিণীর মুখেই কিছুদিন আগে ঠিক উল্টো কথা শুনেছিলাম। সে একটু নীরব থেকে পুনরায় বলতে লাগল,
আর এই রাঁধাবাড়া অফিস থেকে ক্লান্ত হয়ে এসে ভারী বিরক্তিকর। কি বলেন শ্রীকান্তবাবু?
বলবো আর কি, আগুন নিবে গেলে শুধু জলে যে ইঞ্জিন চলে না সে তো জানা কথা। তবু সে এই বাসা ত্যাগ করে অন্যত্র যেতে রাজি হল না। আমার বাসায় পৌঁছতে একটু রাত হল। ঘরে ঢুকে দেখি এক কোণে বিছানা পেতে কে একজন আগাগোড়া মুড়ি দিয়ে পড়ে আছে। ঝিকে জিজ্ঞাসা করায় বলল,
ভদ্রলোক তো, তাই আপনার ঘরে?
খাওয়ার পরে এই ভদ্রলোকটির সঙ্গে আলাপ হল।
আমার বাড়ি চট্টগ্রাম জেলায়। বছর চারেক পরে নিরুদ্দিষ্ট ছোট ভাইয়ের সন্ধান মিলেছে, তাকে ঘরে ফেরানোর জন্য নিজে এসেছি। মশাই, গল্পে শুনি আগে কামরূপের মেয়েরা বিদেশি পুরুষদের ভেড়া করে ধরে রাখত, কি জানি সেকালে তারা কি করত। কিন্তু একালে, একালে বর্মা মেয়েদের ক্ষমতা যে তার চেয়ে এক তিল কম নয় সে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।
আরো অনেক কথা বলে তিনি ছোট ভাইকে উদ্ধার করতে আমার সাহায্য ভিক্ষা করলেন। তাঁর এই সাধু উদ্দেশ্য সফল করতে আমি কোমর বেঁধে লাগব এই কথা দিলাম। কেন তা বলাই বাহুল্য। পরদিন সকালে সন্ধান করে ছোট ভাইয়ের বর্মা শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। বড় ভাই আড়ালে রাস্তার ওপর পায়চারি করতে লাগলেন, ছোট ভাই উপস্থিত ছিলেন না, সাইকেল করে সকালের হাওয়া খেতে বার হয়েছিলেন। বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, শুধু স্ত্রী, তার একটি ছোট বোন এবং জন্দুই দাসী নিয়ে সে বাস করে। এদের জীবিকা বর্মা চুরুট তৈরি করা। তখন সকালে সবাই এই কাজেই ব্যস্ত ছিল। আমাকে বাঙালি দেখে এবং সম্ভবত তার স্বামীর বন্ধু ভেবে সমাদরের সঙ্গে গ্রহণ করল। ব্রহ্মদেশের মেয়েরা অত্যন্ত পরিশ্রমী, কিন্তু পুরুষেরা তেমনই অলস। ঘরের কাজ থেকে শুরু করে বাইরের ব্যবসা বাণিজ্য প্রায় সমস্তই মেয়েদের হাতে, তাই লেখাপড়া তাদের না শিখলেই নয়। কিন্তু পুরুষদের কথা আলাদা, শিখলে ভালো, না শিখলেও লজ্জা হয় না। নিষ্কর্মা পুরুষ স্ত্রীর উপার্জনের অন্ন বাড়িতে ধ্বংস করে, কিংবা বাইরে তারই পয়সায় বাবুয়ানা করে বেড়ালেও লোকে আশ্চর্য হয় না। স্ত্রীরাও ছি ছি করে, ঘ্যান ঘ্যান প্যান প্যান করে অতিষ্ঠ করে তোলা আবশ্যক মনে করে না, বরঞ্চ এটাই কতকটা যেন তাদের সমাজে স্বাভাবিক আচার বলে স্থির হয়ে গেছে। মিনিট দশকের মধ্যে বাবু সাহেব সাইকেলে চেপে ফিরে এলেন। তার সর্বাঙ্গে ইংরেজি পোশাক, হাতে দু তিনটে আংটি, ঘড়ি, চেন, কাজকর্ম কিছুই করতে হয় না, অথচ অবস্থাও দেখলাম বেশ সচ্ছল। তার বর্মা গৃহিণী হাতের কাজ রেখে উঠে দাঁড়িয়ে টুপি এবং ছড়িটা হাত থেকে নিয়ে রেখে দিল। ছোট বোন চুরুট, দেশলাই প্রভৃতি এনে দিল। দাসী চায়ের সরঞ্জাম এবং পানের বাটা এগিয়ে দিল। বাহ, লোকটাকে যে সবাই মিলে একেবারে রাজার হালে রেখেছে। লোকটার নাম আমি ভুলে গিয়েছি, বোধহয় চারু টারু এমনি কি একটা যেন হবে। যাকে বাবু প্রশ্ন করলেন,
আপনি কে?
আমি আপনার দাদার বন্ধু।
বিশ্বাস করলাম না, আপনি তো কলকেতিয়া, কিন্তু আমার দাদা তো কখনো সেখানে যাননি। বন্ধুত্ব হলো কেমনে?
কেমন করে বন্ধুত্ব হলো, কোথায় হলো, কোথায় আছেন ইত্যাদি সংক্ষেপে বিবৃত করে তার আসবার উদ্দেশ্যটাও জানালাম, এবং তিনি যে এই ভাই নামের রত্নটি দেখা পেতে উদগ্রীব হয়ে আছেন তাও নিবেদন করলাম। পরদিন সকালেই আমাদের হোটেলে বাবুটির পদধূলি পড়ল, এবং দুই ভাইয়ের বহুক্ষণ কথাবার্তার পরে তিনি বিদায় গ্রহণ করলেন। সেই থেকেই দুই ভাইয়ের কি যে মিল হয়ে গেল, সকাল নেই সন্ধে নেই, বাবুটি দাদা ডাক দিয়ে যখন তখন এসে উপস্থিত হতে লাগলেন, এবং ফিসফিস মন্ত্রণা, আলাপ আপ্যায়ন, খাওয়া দাওয়ার আর শেষ রইল না। একদিন অপরাহ্নে দাদাকে ও আমাকে চা বিস্কুট ভোজন করবার নিমন্ত্রণ অবধি করে গেলেন। সেদিন তার বর্মা স্ত্রীর সঙ্গে আমার ভালো করে আলাপ হল। মেয়েটি অতিশয় সরল, বিনয়ী এবং ভদ্র, ভালোবেসে স্বেচ্ছায় একে বিয়ে করেছে, এবং সেই থেকে বোধহয় একদিনের জন্যেও তাকে দুঃখ দেয়নি। দিন চারেক পরে দাদাটি আমাকে একগাল হেসে কানে কানে জানালেন যে,
ওরসু সকালের জাহাজে আমরা বাড়ি যাচ্ছি।
কথাটা শুনেই আমার কেমন একটা ভয় হল। জিজ্ঞাসা করলাম, আপনার ভাই আবার ফিরে আসবেন তো?
হ্যাঁ, আবার? রাম রাম বলে একবার জাহাজে চড়তে পারলে হয়।
মেয়েটিকে জানিয়েছেন?
বাপরে, তাহলে আর রক্ষে থাকবে না, বেটির যে যেখানে আছে ওই রক্ত বীজের মতো এসে ছেঁকে ধরবে। ফ্রেঞ্চ লিভ মশাই, ফ্রেঞ্চ লিভ, এ আর বুঝলেন না?
সে কি, মেয়েটি তো তাহলে ভারী কষ্ট পাবে।
শোনো কথা একবার, বর্মা বেটিদের আবার কষ্ট, এ শালার জাতের লোক খেয়ে আচায় না। না আছে টোকাতার বিচার, না আছে জাত জন্ম, বেটিরা ওইসব পচা মাছ যাকে নেপ্পি বলে তাই খায়। মশাই নেপ্পি খায়, গন্ধের চোটে ভূত পেতনি পালায়। এ বেটা বেটিদের আবার কষ্ট, একটা যাবে আর একটা পাকড়াবে, ছোট জাত বেটারা।
থামুন মশাই, থামুন। আপনার ভাইটিকে যে এই চার বছর ধরে রাজার হালে খাওয়াচ্ছে পড়াচ্ছে, আর কিছু না হোক তারও তো একটা কৃতজ্ঞতা আছে। আমার কথায় দাদার মুখ গম্ভীর হল, একটু চুপ করে থেকে বললেন,
আপনি যে অবাক করলেন মশাই, পুরুষ বাচ্চা বিদেশ বিভুঁয়ে এসে বয়সের দোষে না হয় একটা শখ করেই ফেলেছে, কোন মানুষটাই বা না করে বলুন তো? আমার তো আর জানতে বাকি নেই, এর না হয় একটু জানাজানি হয়েই পড়েছে, তাই বলে বুঝি চিরকালটা এমনি করেই বেড়াতে হবে? ভালো হয়ে সংসার ধর্ম করে পাঁচজনের একজন হতে হবে না মশাই? এ বা কি, কাঁচা বয়সে কত লোক হোটেলে ঢুকে যে মুরগি অব্দি খেয়ে আসে, বয়স পাকলে কি আর তাই করে, না করলে চলে? আপনি বিচার করুন। না না, কথাটা সত্যি বলছি না মিথ্যে বলছি,
সত্যি এ বিচার করবার মতো বুদ্ধি আমাকে ভগবান দেননি, সুতরাং চুপ করে রইলাম। অফিসের বেলা হয়ে যাচ্ছিল, স্নানাহার করে অফিসে বেরিয়ে গেলাম। কিন্তু অফিস থেকে ফিরলে তিনি সহসা বলে উঠলেন,
ভেবে দেখলাম আপনার পরামর্শই ভালো মশাই, এ জাতকে বিশ্বাস নেই, কি জানি শেষে একটা ফ্যাসাদ বাঁধাবে কিনা, বলে যাওয়াই ভালো। এ বেটিরা আর পারে না কি, না আছে লজ্জা সরম, না আছে একটা ধর্মজ্ঞান, জানোয়ার বললেই তো চলে।
হ্যাঁ সেই ভালো, কিন্তু কথাটা বিশ্বাস করতে পারলাম না। কেমন যেন মনে হতে লাগল ভিতরে কি একটা ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র সত্যি ছিল, কিন্তু সে যে এত নীচ, এত নিষ্ঠুর, তা চোখে না দেখলে কেউ কল্পনা করতে পারে বলেও ভাবতে পারি না। চট্টগ্রামে জাহাজ রবিবারে ছাড়ে, অফিস বন্ধ, সকালবেলাটায় করি বা কি, তাই তাকে সি অফ করতে জাহাজ ঘাটে গিয়ে উপস্থিত হলাম। জাহাজ তখন জেটিতে ভিড়েছে, যারা যাবে এবং যারা যাবে না এই দুই শ্রেণীর লোকেরই ছোটাছুটি হাঁকাহাঁকিতে কে বা কার কথা শোনে এমনই ব্যাপার। এদিকে ওদিকে চাইতেই সেই বর্মা মেয়েটির দিকে চোখ পড়ল, একধারে সে ছোট বোনটির হাত ধরে দাঁড়িয়ে আছে। সারা রাতের কান্নায় তার চোখ দুটি ঠিক জবা ফুলের মতো রাঙা। ছোটবাবু মহাব্যস্ত, তার দুচাকার গাড়ি নিয়ে, তরঙ্গ বিছানা নিয়ে, আরো কত কি যে লটবহর নিয়ে কুলিদের সঙ্গে দৌড়ঝাঁপ করে ফিরছেন, তার মুহূর্ত অবসর নেই। ক্রমে সমস্ত জিনিসপত্র জাহাজে উঠল, যাত্রীরা সব ঠেলাঠেলি করে গিয়ে উপরে উঠল, অযাত্রীরা নেমে এল, সামনের দিকে নোঙর তোলা চলতে লাগল। এইবার ছোটবাবু তার দ্রব্য সম্ভারের হেফাজত করে জায়গা ঠিক করে তার বর্মা স্ত্রীর কাছে বিদায়ের ছলে সংসারের নিষ্ঠুরতম এক অঙ্কের অভিনয় করতে জাহাজ থেকে নেমে এলেন। দ্বিতীয় শ্রেণীর যাত্রী, সে অধিকার তার ছিল। আমি অনেক সময় ভাবি এর কি প্রয়োজন ছিল, কেন মানুষ গায়ে পড়ে নিজের মানব আত্মাকে এমন করে অপমানিত করে। সে মন্ত্র পড়া স্ত্রী নাই বা হল, কিন্তু সে তো নারী, সে তো কন্যা বোন জননীর জাতি, তারই আশ্রয়ে সে তো এই এতগুলো বছর স্বামীর সমস্ত অধিকার নিয়ে বাস করেছে, তারই বিশ্বস্ত হৃদয়ের সমস্ত মাধুর্য, সমস্ত অমৃত সে তো সমস্ত কায়মনে তাকেই নিবেদন করে দিয়েছিল। তবে কিসের লোভে সে এই অগণিত লোকের চোখে তাকেই এত বড় নির্দয় বিদ্রূপ হাসির পাত্রী করে ফেলে গেল? লোকটা এক হাতে রুমাল দিয়ে নিজের দুচোখ ঢেকে এবং অন্য হাতে তার বর্মা স্ত্রীর গলা ধরে কান্না সুরে কি সব বলছে, এবং মেয়েটি আঁচলে মুখ থেকে উচ্ছ্বসিত হয়ে কাঁদছে। আশেপাশে অনেকগুলি বাঙালি ছিল, তারা কেউ মুখ ফিরিয়ে হাসছে, কেউ বা মুখে কাপড় গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে। আমি একটু দূরে ছিলাম বলে প্রথমটা কথাগুলো বুঝতে পারিনি, কিন্তু কাছে আসতেই সকল কথা স্পষ্ট শুনতে পেলাম। লোকটা কান্না ভেজা গলায় বর্মা ভাষায় এবং বাংলা ইতর ভাষায় মিশিয়ে বিলাপ করছে, বাংলাটা মার্জিত করে লিখলে এই রূপ শোনায়।
এক মাস পরে রংপুর থেকে তামাক কিনে যে আসব তা আমি জানি। ওরে আমার রতনমণি, তোকে এই কলা দেখিয়ে চললাম রে, কাঁচ কলা দেখিয়ে চললাম।
এগুলি শুধু আমাদের মতো কয়েকজন অপরিচিত বাঙালি দর্শকদের আমোদ দেওয়ার জন্যই, কিন্তু মেয়েটি তো বাংলা বোঝে না। শুধু কান্নার সুরেই তার যেন বুক ফেটে যাচ্ছে, এবং কোনো মতে সে হাত তুলে তার চোখ মুছিয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। লোকটা টেনে টেনে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগল,
মোটে 500 টাকার তামাক কিনতে দিলি, আর যে তোর কিছু নেই, পেট ভরল না, অমনি তোর বাড়িটাও বিক্রি করিয়ে নিয়ে ঘরের ছেলে ঘরে যেতে পারতাম, তবে তো বুঝতাম একটা দাও মারা গেল, এ যে কিছুই হলো না রে, কিছুই হলো না।
আশেপাশের লোকগুলো চাপা হাসিতে ফুলে ফুলে উঠতে লাগলো, কিন্তু যাকে নিয়ে এত আমোদ তার চোখ কান তখন দুঃখের বাষ্পে একেবারে সমাচ্ছন্ন। মনে হতে লাগলো বুঝি বেদনার ভারে ভেঙে পড়বে। খালাসিরা উপর থেকে ডেকে বলল,
বাবু সিঁড়ি তোলা হচ্ছে।
লোকটা গলা ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ সিঁড়ি অবধি গিয়েই আবার ফিরে এলো। মেয়েটির হাতে সাবেক কালের একটা ভালো ছুনির আংটি ছিল, সেইটির ওপর হাত রেখে কাঁদতে কাঁদতে বলল,
ওরে দে রে দে, আংটিটাও বাগিয়ে নিয়ে যাই, যেমন করে হোক 200-250 টাকা তো দাম হবে, এটাই বা ছাড়ি কেন, দে 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 আংটিটাও দে।
মেয়েটি তাড়াতাড়ি সেটা খুলে প্রিয়তমের আঙুলে পরিয়ে দিল।
যথা লাভ, ভালো থাকিস
বলে লোকটা কাঁদতে কাঁদতে দ্রুত পদে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে উঠল। জাহাজ যেটি ছেড়ে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল এবং মেয়েটি মুখে আঁচল চাপা দিয়ে হাঁটু গেড়ে সেখানেই বসে পড়ল। অনেকেই দাঁত বার করে হাসতে হাসতে চলে গেল, নানা মন্তব্য উড়ে এলো।
আচ্ছা ছেলে বটে,
বাহাদুর ছোকরা,
কি মজাটাই না করলো গো, হাসতে হাসতে একেবারে পেটে ব্যথা ধরে গেল।
এমনি কত কি মন্তব্য, শুধু আমি কেবল সেই সকলের হাসি তামাশার পাত্রী বোকা মেয়েটার অপরিসীম দুঃখের নিঃশব্দ সাক্ষীর মতো স্তব্ধভাবে দাঁড়িয়ে রইলাম। ছোট বোনটি চোখ মুছতে মুছতে পাশে দাঁড়িয়ে দিদির হাত ধরে টানছিল। আমি কাছে গিয়ে দাঁড়াতেই সে আস্তে আস্তে বলল,
বাবুজি এসেছেন দিদি, ওঠো।
মুখ তুলে সে আমার দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে তার কান্না বাঁধ ভেঙে আছড়ে পড়ল। আমার সান্ত্বনা দেবার কি বা ছিল, তবুও সেদিন তার সঙ্গ ত্যাগ করতে পারলাম না, তারই পিছনে পিছনে তারই গাড়িতে গিয়ে উঠলাম। সমস্ত পথটা সে কাঁদতে কাঁদতে শুধু এই কথাই বলতে লাগলো,
বাবুজি বাড়ি আমার আজ খালি হয়ে গেছে, কি করে আমি সেখানে গিয়ে ঢুকবো, এক মাসের জন্য তামাক কিনতে গেছেন, এই একটা মাস আমি কি করে কাটাবো, বিদেশে না জানি কত কষ্টই হবে, কেন আমি যেতে দিলাম, রেঙ্গুনের বাজারে তামাক কিনে তো এতদিন আমাদের চলছিল, কেন তবে বেশি লাভের আশায় এত দূরে তাকে পাঠালাম, দুঃখে আমার বুক ফাটছে বাবুজি, আমি পরের জাহাজে তার কাছে চলে যাব।
এমনই কত কি সে বলে গেল, আমি একটা কথারও জবাব দিতে পারলাম না, শুধু মুখ ফিরিয়ে জানলার বাইরে চেয়ে চোখের জল গোপন করতে লাগলাম। মেয়েটি বলতে লাগল,
বাবুজি তোমাদের জাতের লোক যত ভালোবাসতে পারে এমন আমাদের জাতের লোক নয়, তোমাদের মতো দয়া মায়া আর কোন দেশের লোকের নেই।
একটু থেমে আবার বার দুই তিন চোখ মুছে বলতে লাগলো,
বাবুজিকে ভালোবেসে যখন দুজনে একসঙ্গে বাস করতে লাগলাম, কত লোক আমাকে ভয় দেখিয়ে নিষেধ করেছিল, কিন্তু আমি কারোর কথা শুনিনি, এখন কত মেয়ে আমাকে হিংসে করে।
চৌমাথার কাছে এসে আমি বাসায় যেতে চাইলে সে ব্যাকুল হয়ে দু হাত দিয়ে গাড়ির দরজা আটকে বলল,
না বাবুজি তা হবে না, তুমি আমার সঙ্গে গিয়ে এক পেয়ালা চা খেয়ে আসবে চলো।
আপত্তি করতে পারলাম না, গাড়ি চলতে লাগলো। সে হঠাৎ প্রশ্ন করল,
আচ্ছা বাবুজি রংপুর কত দূর, তুমি কখনো গিয়েছ, সে কেমন জায়গা, অসুখ করলে ডাক্তার মিলে তো?
হ্যাঁ মেলে বই কি, আমি বাইরের দিকে চেয়ে তাকে জবাবটা দিলাম। সে একটা নিঃশ্বাস ফেলে বলল,
ভগবান তাকে ভালো রাখুন, তার দাদাও সঙ্গে আছেন, তিনি খুব ভালো লোক, ছোট ভাইকে প্রাণ দিয়ে দেখবেন, তোমাদের যে মায়ার শরীর আমার কোনো ভাবনা নেই, না বাবুজি?
চুপ করে বাইরের দিকে চেয়ে শুধু ভাবতে লাগলাম, এই মহাপাতকের কতখানি অংশ আমার নিজের, আলস্যবশতেই হোক বা চোখ লজ্জাতেই হোক বা হতবুদ্ধি হয়েই হোক, এই যে মুখ বুঝে এত বড় অমত অনুষ্ঠিত হতে দেখলাম, একটি কথাও বললাম না, এর অপরাধ থেকে কি আমি অব্যাহতি পাব? আর তাই যদি হবে তো মাথা তুলে সোজা হয়ে বসতে পারি না কেন? তার চোখের দিকে চাইতে সাহস হয় না। কিসের জন্য? চা বিস্কুট খেয়ে তাদের বিবাহিত জীবনের লক্ষ কোটি তুচ্ছ ঘটনার বিস্তৃত ইতিহাস শুনে যখন বাড়ির বাইরে এলাম, তখন বেলা আর বেশি নেই। ঘরে ফিরতে ইচ্ছে হল না। দিনের শেষে কাজ শেষে সবাই বাসায় ফিরছে। দা ঠাকুরের হোটেল তখন নানাবিধ গুলতানিতে মুখরিত। এই সমস্ত গোলমাল যেন বিশ্বের মতো মনে হতে লাগল। একাকী পথে পথে ঘুরে কেবলই মনে হতে লাগল, এই সমস্যার মীমাংসা হতো কি করে? বর্মাদের মধ্যে বিবাহের বিশেষ কিছু একটা বাঁধা ধরা নিয়ম নেই। বিবাহের ভদ্র অনুষ্ঠানও আছে, আবার স্বামী স্ত্রীর মতো যে কোনো নরনারী তিন দিন একত্রে বাস করে তিন দিন এক পাত্র থেকে ভোজন করলেও সেও বিবাহ। সমাজ তাদের অস্বীকার করে না, সে হিসাবে মেয়েটিকে কোনো মতেই ছোট করে দেখা যায় না। আবার বাবুটির দিক দিয়ে হিন্দু আইন কানুনে এটা কিছুই নয়, এই স্ত্রী নিয়ে সে দেশে গিয়ে বাস করতে পারে না। হিন্দু সমাজ তাদের গ্রহণ না হয় নাই করল, কিন্তু আপাম সাধারণ যে ঘৃণার চোখে দেখবে সেও সারা জীবন সহ্য করা কঠিন। হয় চিরকাল প্রবাসে নির্বাসিতের মতো বাস করা, না হয় এই দাদাটি ছোট ভাইয়ে যে ব্যবস্থা করল তাই ঠিক। অথচ ধর্ম কথাটা যদি কোনো অর্থ থাকে তো সে হিন্দুরই হোক বা আর কোনো জাতিরই হোক, এত বড় একটা নৃশংস ব্যাপার যে কি করে ঠিক হতে পারে সে তো আমার বুদ্ধির অতীত। এই সব কথা না হয় সময় মতো চিন্তা করে দেখব, কিন্তু এই যে কাপুরুষটা আজ বিনা দোষে এই স্বনির্ভর নারীর পরম স্নেহের উপর বেদনার বোঝা চাপিয়ে তাকে মুখ ভেঙচিয়ে কাপুরুষের মতো পালালো, এই আক্রোশটাই আমাকে যেন জ্বালিয়ে পুড়িয়ে মারছে। পথের একধার দিয়ে চলছি তো চলছি। বহুদিন আগে একদিন অভয়ের পত্র পড়বার জন্য যে চায়ের দোকানে প্রবেশ করেছিলাম, সেই দোকানদারটি বোধহয় আমাকে চিনতে পেরে ডাক দিয়ে বলল,
বাবু সাহেব আইয়ে।
হঠাৎ যেন ঘুম ভাঙল, দেখলাম এ সেই দোকান এবং ওই রোহিণীর বাসা। বিনা বাক্যে তার আহ্বানের মর্যাদা রেখে ভিতরে ঢুকে এক পেয়ালা চা পান করে বাইরে এলাম। রোহিণীর দরজায় ঘা দিয়ে দেখলাম ভিতর থেকে বন্ধ। কড়া ধরে বার দুই নাড়া দিতেই কবাট খুলে গেল। চেয়ে দেখি সামনে অভয়া।
শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ১০। উপস্থাপনায় শিবাশিষ বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও শ্রীকান্ত, প্রসূন দাস, অভয়া অধ্যায় সাহা, অভয়ার বর সৌমিক মৈত্র, রোহিণী সায়ন্তন ঘোষ, ভদ্রলোক ভিকি দাস, বর্মার মেয়ে সুইটি সোনার এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।